الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون
আল্লাহ তাআলা খালেক বা স্রষ্টা হওয়ার কথা কোরআনে অগণিত স্থানে উল্লেখ করেছেন, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বুঝিয়েছেন যে আমি খালেক, আমি স্রষ্টা, তোমাদের স্রষ্টা। তা সত্ত্বেও তোমরা আমার সঠিক বান্দা হও না, দাসত্ব করো না, দাসত্ব বরণ করো না। এই দৃষ্টিকোণ থেকে কিছু আয়াত তুলে ধরার পূর্বে অভিধানিকরা খালেক শব্দের যে অর্থ বর্ণনা করেছেন তা উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা যেভাবে আমি বলেছি যে খোদা তাআলা নিজেকে কোরআনে বহু স্থানে খালেক আখ্যা দিয়েছেন, এটি খোদা তাআলার গুণবাচক নাম মুফরাদাত লেখে যে আল খালক প্রকৃতপক্ষে খালকের অর্থ হল কোন বস্তু বানানোর জন্য পুরো পরিমাপ করা। খাল শব্দ কখনো এবদার জন্য ব্যবহার হয়, অর্থাৎ শূন্য থেকে কারো অনুকরণ না করে কিছু সৃষ্টি করা, শূন্য থেকে সৃষ্টি করা। আয়াত খালাকা সামাওয়াত ওয়াল আরদা বিল হক, অর্থাৎ তিনি আকাশ এবং পৃথিবীকে ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ সৃষ্টি করেছেন, যথাযথভাবে সৃষ্টি করেছেন। খালক এবদার অর্থে ব্যবহার হয়, অর্থাৎ সূচনা। অন্যত্র এটিকে বদিউ সামাওয়াত ওয়াল আরদ শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, আকাশ এবং পৃথিবীকে আল্লাহ তাআলা উদ্ভাবন করেছেন, পূর্বের কোন নমুনা আর অনুকরণ করেননি সৃষ্টি করতে গিয়ে, এটিকে বলা হয় এবদা। এছাড়া এক বস্তু থেকে অন্য বস্তু সৃষ্টি এবং আবিষ্কারের অর্থেও খালক শব্দ ব্যবহার হয়। যেমন বলেন যে খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, অর্থাৎ এক প্রাণ থেকে তোমাদের সৃষ্টি করেছে। খালাকাল ইনসানা মিন সুলালাতিম মিন সুলালা, আমরা মানুষকে কাদামাটির সার থেকে, নির্যাস থেকে সৃষ্টি করেছি। তিনি বলেন যে খালক শব্দ এবদা বা নতুন বস্তু সৃষ্টি করা, এটি শুধু খোদার সত্তার সাথে সম্পর্কযুক্ত। খোদা এবং অন্যের মাঝে পার্থক্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে আফামা ইয়াখলুক কামান লা ইয়াখলুক আফালা তাযাক্কারুন, অর্থাৎ যিনি সৃষ্টি করেন তিনি কি তার মতো হতে পারেন যে কিছুই সৃষ্টি করেনি বা করে না, তারপরেও কি তোমরা নসিহত গ্রহণ করবে না বা তারপরেও কি তোমরা শিক্ষা নেবে না। আজহারের মতে আল খালেক এবং খালাক আল্লাহ তাআলার গুণবাচক নামের অন্তর্ভুক্ত। আলিফ লাম অর্থাৎ আল শব্দের ব্যবহার সাপেক্ষে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য এটি ব্যবহার হয় না। এর অর্থ হল সেই সত্তা যিনি সকল বস্তুকে শূন্য থেকে সৃষ্টি করেন। খালক শব্দের মৌলিক অর্থ হল অনুমান করা, ধারণা করা। আল্লাহ তাআলা কোন বস্তুর অস্তিত্বের ধারণা এবং সেই ধারণা মোতাবেক সেগুলোকে সৃষ্টি করার দৃষ্টিকোণ থেকে খালেক আখ্যায়িত হন। আরবদের ভাষায় খালক বলতে কোন সাবেক নমুনা মোতাবেক এসব সৃষ্টি করা, প্রত্যেক বস্তু যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনি কোন সাবেক নমুনার অনুকরণ না করে সে যিনি সৃষ্টি আরম্ভ করেন তার জন্য খালেক শব্দ ব্যবহার হয়। কোরআনে কারিমে সৃষ্টির বরাতে বা ক্রিয়েশনের দৃষ্টিকোণ থেকে কোরআনে আল্লাহ তাআলার অন্য নামও ব্যবহার হয়েছে, যেমন বারি অর্থাৎ এমন স্রষ্টা যিনি কোনো বস্তু পূর্বের কোনো নমুনা ছিল না, নমুনা ছাড়াই সৃষ্টির সূচনা করেন। বদি একটি গুণবাচক নাম, এর অর্থ হল এমন স্রষ্টা যিনি কোনো নমুনা ছাড়া বা কোনো যন্ত্র বা কোনো যুগ বা স্থানের যে সীমাবদ্ধতা আছে তার ঊর্ধ্বে থেকে সৃষ্টি করেন। কোনো বস্তু সৃষ্টির জন্য তার কোনো কিছুর প্রয়োজন নেই। আরেকটি শব্দ হল ফাতের, আল্লাহর জন্য ব্যবহার যখন হয় এই শব্দ তখন অর্থ হবে সৃষ্টির সূচনা সূচক এবং তাতে তার ভিতর সৌন্দর্য সৃষ্টিকারী। এই শব্দগুলোর ব্যাখ্যা যথাস্থানে যথাসময়ে হবে। এখন শুধু খালেক শব্দের প্রেক্ষাপটে কোরআনের আয়াত উপস্থাপন করব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এর অনুবাদ হল, হে মানব মণ্ডলী তোমাদের প্রতি খোদার যে নেয়ামত রয়েছে তা স্মরণ করো। আল্লাহ ছাড়াও কি কোনো স্রষ্টা আছে যে আকাশ এবং জমিন থেকে তোমাদের রিজিক দান করেন? তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, সুতরাং কোথায় তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? অতএব আল্লাহ তাআলা মানব জাতিকে শাশ্বত শিক্ষা বা বাণী মানব জাতির জন্য এতে নাজেল করেছেন যে আল্লাহ তাআলা যিনি মানুষকে সর্বসৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন তার লালনের জন্য পালনের জন্য নিয়ামত নাজেল করেছেন। একথা ভেবো না যে রিজিক তোমরা পাচ্ছ তা খোদা ছাড়া অন্য কেউ সরবরাহ করছে। এই রিজিক এবং এই জীবিকার বিধান কর্তা আল্লাহ তাআলা যিনি বিশ্ব প্রতিপালক। জমি বা ভূমি থেকে যেই রিজিকের বিধান হয় ব্যবস্থা হয় তার জন্য আকাশের সাহায্যের প্রয়োজন। আকাশ থেকে যদি পানি না বর্ষিত হয় জমির পানিও শুকিয়ে যায়। সুতরাং জমি থেকে যে রিজিক দাতা তিনিও খোদা এবং আকাশে যে উপকরণ সৃষ্টি হয় তার স্রষ্টা ও খোদা যা জমিতে বা ভূমিতে রিজিকের কারণ হয়ে থাকে। কোরআনে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা মা ফামাইয়াতিকুম বিমা মাইন। তুমি বলো যে তোমরা চিন্তা করে দেখেছ যদি তোমাদের পানি ভূগর্ভে উধাও হয়ে যায় তাহলে কে আছে যে তোমাদের জন্য প্রবাহমান পানি আনবে বা প্রবাহমান পানি নিয়ে আসবে? জমির পানি, পাহাড়ের বরফ এবং বৃষ্টি সবকিছুর স্রষ্টা হলেন খোদা। ভূপৃষ্ঠে জীবন এবং মানুষের অস্তিত্বের জন্য সূর্য চন্দ্র আর অন্যান্য গ্রহ নক্ষত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর সবকিছু খোদা তালার সৃষ্টি। এতে কথাও স্পষ্ট করা হয়েছে যেভাবে তোমাদের ইহজাগতিক জীবন এবং সমস্ত নিয়ামতের স্রষ্টা হলেন আল্লাহ তালা, একইভাবে আল্লাহ তাআলা তোমাদের আধ্যাত্মিক জীবনেরও ব্যবস্থা এবং বিধান করেছেন, আধ্যাত্মিক এবং জাগতিক জীবনের উপকরণ এক নেক ফিতরত মানুষের কাছে দাবি রাখে যে খোদার ইবাদত করা উচিত, যিনি আধ্যাত্মিক এবং জাগতিক নিয়ামতের ব্যবস্থা করেছেন এবং বলেন যে স্মরণ রেখো, সর্বদা স্মরণ রেখো যে জাগতিক রিজিক সাময়িক, আসল রিজিক হল সেই আধ্যাত্মিক রিজিক যা চিরস্থায়ী, যা পরকালে কাজে লাগবে বা কাজে আসবে, আর এটি ততক্ষণ লাভ হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মানুষ একত্ববাদী না হবে, যতদিন শুধু এক খোদার ইবাদত না করবে। এই মূল বা মৌলিক বিষয় বোঝা আমাদের জন্য আবশ্যক এবং পৃথিবীকে বোঝানো আবশ্যক। আল্লাহ তাআলার আধ্যাত্মিক উপকরণ সৃষ্টির পিছনে থাকে নবীদের অস্তিত্ব, আর এর সবচেয়ে মহান বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা ঘটিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণের মাধ্যমে, যিনি সকল অর্থে খোদা তাআলার কামেল সৃষ্টির একটি দৃষ্টান্ত, যিনি কামেল মানব আখ্যায়িত হয়েছেন, খোদার নিয়ামতের প্রকৃত বহিঃপ্রকাশ, জাগতিক নিয়ামত হোক বা আধ্যাত্মিক। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণেই তা প্রকাশ সম্ভব, যে আমাদেরকে সামনে রাখতে হবে এবং দুনিয়ার মানুষকেও তা অবহিত করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ তাআলা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ করুন যেন আমরা যেন এটি বুঝতে পারি আর পৃথিবীর মানুষও যেন বুঝে খোদার প্রকৃত বান্দা হতে পারে। আরেক জায়গায় কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফা আমবাতনা বিহি হাদায়িকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আ ইলাহুম মা আল্লাহ বাল হুম কওমুন ইয়াদলুন। সূরা নামলের 61 নম্বর আয়াত। বলো, কে আছে, কে সে যে আকাশ মণ্ডল পৃথিবী সৃষ্টি করেছে এবং তোমাদের জন্য মেঘমালা থেকে পানি বর্ষণ করেছেন, এরপর আমরা এর দ্বারা বাগান সমূহ উদ্গত করি, তোমাদের পক্ষে সম্ভবপর নয় যে তোমরা এই সকল বাগানের বৃক্ষসমূহ উদ্গত করো, আল্লাহর সাথে কি অন্য কোন মাবুদ আছে, কিন্তু তারা এমন এক জাতি যারা আল্লাহর সাথে সমকক্ষ স্থির করে। তো দৃষ্টি এদিকে আকর্ষণ করা হয়েছে যে আকাশ এবং পৃথিবীতে যে নিজাম বা সিস্টেম কাজ করছে তা নিয়ে একটু ভাবো, যদি বিবেক বুদ্ধি খাটাও তাহলে এই কথা অস্বীকার করার উপায় নেই যে আকাশ এবং পৃথিবীর এক স্রষ্টা আছেন, তিনি হলেন খোদা। সেই খোদা সৃষ্টি করেই কাজ ছেড়ে দেননি, বরং বলেছেন ও আনজাল আলাকুম মিনাস সামাই মাআন, আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেছেন, পানি নাজেল করেছেন তোমাদের জীবনের নিশ্চয়তা বিধান কল্পে। আমি পূর্বেই বলেছি সূরা মুলকের আয়াতের বরাতে, শেষ আয়াত, যে পানি যদি মাটির ভূগর্ভের গভীরে চলে যায় তাহলে কি করবে, কে পানি নিয়ে আসবে। তো আল্লাহ তাআলা নিজ অস্তিত্বের প্রমাণ দিচ্ছেন যে পানি নাজেল করা, বর্ষণ করা আল্লাহর কাজ। এই পৃথিবীর জীবনের ক্ষেত্রে পানির ভূমিকা অনস্বীকার্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এখানে কোন জীবন ছিল না, প্রাণ ছিল না, ভূপৃষ্ঠ প্রচন্ড গরম ছিল, তাপমাত্রা ছিল ভয়াবহ, বলা হয় যে তখন এখানে বিশেষ ধরনের ব্যাকটেরিয়ার রাজত্ব ছিল, কিন্তু এই জীবন যাকে আমরা এখন জীবন বলি, জীবনের জন্য তা ছিল অত্যন্ত প্রতিকূল। তখন পানির মাধ্যমে আল্লাহ তাআলা তাতে জীবনের উপকরণ সৃষ্টি করেছেন, অব্যাহত বৃষ্টির ফলে বর্তমান প্রাণের বা জীবনের জন্য এখানে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে, এটি খোদার পরিকল্পনা, যার অধীনে তিনি সারা বিশ্ব জগতের সবকিছুর লালন পালন করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে সুন্দর বাগান, তোমাদের পরিবেশের যে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য, খোরাকের যে বিধান এবং ব্যবস্থা, এই সবকিছুর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আর সে পানির মাধ্যমে করেছেন যা আকাশ থেকে বর্ষিত হয়েছে। আর এটি এক ক্রম ধারা যে যার মাধ্যমে পানি আকাশে যায়, এরপর স্বচ্ছ পরিষ্কার পানি এমন পানি নাজেল হয় যা জীবন সুধা স্বরূপ কাজ করে, যা মানুষের জন্য আবশ্যক। খোদা তাআলা বলছেন যে তোমাদের জন্য এই পৃথিবীতে জীবনের বিধান করা সম্ভব ছিল না, তাই তোমরা এই বিষয় নিয়ে ভাবো, প্রণিধান করো এবং আল্লাহর দিকে ঝুঁকো, এতে এদিকেও দৃষ্টি বা মনোযোগ নিবদ্ধ করা হয়েছে। আমি পূর্বে বলেছি যে আল্লাহ তাআলা যদি দৈহিক ক্ষুধা এবং চাহিদা প্রয়োজন মেটানোর ব্যবস্থা করেন, আমাদের দৈহিক এভাবে আমাদের সৃষ্টির ব্যবস্থা করেন, সেখানে মানব সৃষ্টির যে উদ্দেশ্য অর্থাৎ আল্লাহর ইবাদত, সেই ইবাদতের জন্য তিনি ব্যবস্থা করবেন না, এটি কিভাবে হতে পারে? আল্লাহ তাআলা বলেন যে এই কথায় বা এই বিষয় স্মরণ করানোর জন্য নবীদের একটা বিধান আছে যা তিনি প্রেরণ করেন। আধ্যাত্মিক পানি নবীদের মাধ্যমে বর্ষিত হয়, যেভাবে বৃষ্টির পানি, যেভাবে বৃষ্টি বর্ষিত হলে ভূপৃষ্ঠে বাগান ফসল কে হেল্লোলিত হতে দেখা যায়, উদ্গত হতে দেখা যায়, একই সাথে এমন এমন গুল্ম লতা বা গাছপালার জন্মায় যা ফসলের জন্য ক্ষতিকর, কৃষকরা তা ভালোভাবে জানেন। অনেক সময় কোন কোন ফসলে এত বেশি গুল্মলতা বা আগাছা জন্মে যে পরিষ্কার করা কঠিন হয়ে যায়, আসল ফসল নষ্ট হয়ে যায়। উন্নত বিশ্বে বিভিন্ন ঔষধ ছিটিয়ে এই আগাছাকে পরিষ্কার করা হয়, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ এমনও আছে যেখানকার কৃষক পরিশ্রম করে না, বৃষ্টির ফলে যে সমস্ত আগাছার জন্মায় এতে ফসলের ক্ষতি হয় বা অনেক সময় এত বেশি হয় যে তা পরিষ্কার করা সম্ভব হয় না। তো একই বৃষ্টি যা একের জন্য কল্যাণকর, কল্যাণের কারণ হচ্ছে, অপরদিকে বৃষ্টিকে সঠিকভাবে কাজে লাগাতে না পারার কারণে বৃষ্টির ফলে তার ক্ষতি হচ্ছে। আধ্যাত্মিক জগতেরও একই অবস্থা। নবীদের আগমনের কল্যাণে যেই আধ্যাত্মিক বৃষ্টি বর্ষিত হয় সেটি থেকে নেক ফিতরত এবং পরিশ্রমীরা লাভবান হয়, যারা বিরোধিতা করে ধর্মের সাথে সম্পর্কহীন মানুষের এটি থেকে বঞ্চিত থাকে, শুধু বঞ্চিতই থাকে না বরং নিজেদের পরিণতিকে তারা হুমকি মুখে ঠেলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও আমরা দেখি যে দরিদ্র এবং নিঃস্ব শ্রেণী সেই বৃষ্টিকে লুফে নিয়েছে, লাভবান হয়েছে, কাজে লাগিয়েছে এবং রাদিয়াল্লাহু আনহুম এর মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। কিন্তু কোন কোন নেতৃবৃন্দ ইহজগতে এই অশুভ পরিণাম দেখেছে এবং পরকালেও তাদেরকে আল্লাহ তাআলা শাস্তির সংবাদ দিয়েছেন। একই অবস্থা এ যুগে খোদা তাআলা যে আধ্যাত্মিক পানি বর্ষণ করেছেন, যিনি মহানবী সাল্লাল্লাহু ইসলামের প্রকৃত এবং নিষ্ঠাবান প্রেমিক, এটি থেকে যারা উপকৃত হয়েছে তারা খোদা তাআলার ভালোবাসা পেয়েছে, ভালোবাসার দৃষ্টান্ত তাদের জীবনে তারা দেখেছে, নিজেদের জীবন জীবনে তারা এর সৌন্দর্য দেখেছে এবং আধ্যাত্মিকতার উন্নতি তারা দেখেছে। যারা বিরোধী ছিল তারা বঞ্চিতই থেকে যায়। এই স্বর্গীয় পানি যা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আকারে বর্ষিত হয়েছে, এর ফলে গুলমলতা বা আগাছাও বাড়ে, কিন্তু নেক প্রকৃতির মানুষের আধ্যাত্মিকতার যে ফসল পরে এটি থেকে পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে এবং আধ্যাত্মিক উন্নতি করে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণে তার এই নিষ্ঠাবান দাসের যুগ কিয়ামত পর্যন্ত বিস্তৃত। তাই আমরা দেখি যে বিরোধিতার যে আগাছা তাও মাথা চারা দেয়, অনেক সময় বিরোধিতার গোলমলতা তাও মাথা চারা দেয়। তো আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করছেন যে খোদা তোমাদের উপর যেই অনুগ্রহ করেছেন, তিনি আকাশ থেকে এই যুগে পানি বর্ষণ করেছেন যা তোমাদের হৃদয়ের বাগানে পানি সিঞ্চন করেছে, এটি থেকে এটিকে যথাযথভাবে কাজে লাগাও। আর খোদার অপার অনুগ্রহে তোমরা যে হেদায়েত পেয়েছ তাকে মূল্যায়ন করো, নিজেদের তাকওয়া এবং নেক কর্মের বৃক্ষমূলে এই পানি সিঞ্চন করো, কোরআনি শিক্ষাকে শিরোধার্য করার চেষ্টা অব্যাহত রাখো, এক অদ্বিতীয় খোদার ইবাদতের প্রতি মনোযোগ দাও, খোদার কাছে সাহায্যের হাত পাতো, যেভাবে বাতাসে অনেক সময় খারাপ ক্ষেত থেকে আগাছার বীজ ভালো ক্ষেতে ছড়িয়ে যায় এবং ভবিষ্যতে তা ভালো ফসলের ক্ষতি করতে পারে। তাই ভালো কৃষক যখন নিজ ক্ষেতে আগাছা দেখে তাৎক্ষণিকভাবে পরিষ্কারের জন্য পদক্ষেপ নেন, একইভাবে নিজেদের হৃদয় জমিনকে পরিষ্কার করতে থাকে। এই পৃথিবীর বিষাক্ত পরিবেশে বসবাসের কারণে মানুষ প্রভাবিত হয়, তাই সবসময় নিজেকে পরিষ্কার করতে থাকো, তাহলেই তোমার যেই প্রকৃত স্রষ্টা এবং মালিকের বান্দা হতে পারো। আল্লাহ তাআলা বলেন যে তোমরা নিজ চেষ্টায় সৎকর্মের বাগান কে কখনো লালন পালন করতে পারবে না, এসব কিছু খোদা তালার ফজল এবং অনুগ্রহে সম্ভব, তাই এ বিষয়কে বুঝো আর খোদা তালাকে প্রকৃত মাবুদ এবং উপাস্য হিসাবে বিশ্বাস করো, তার ইবাদতের বিষয়ে কখনো উদাসীন হবে না, তার ইবাদত সম্পর্কে উদাসীন হবে না, ইবাদতের প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে আল্লাহ তালা বলেন আম্মাই ইউজিবুল মুদদাররা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাল আরদ আইলাহুম আলা কালিলাম মা তাযাক্কারুন। অথবা কে উদ্বিগ্ন চিত্ত ব্যক্তির দোয়া শোনে যখন সে তার নিকট দোয়া করে এবং তার কষ্ট দূর করে দেন এবং তোমাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করেন, আল্লাহর সাথে কি অন্য কোনো মাবুদ আছে, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাআলা বলছেন যে দেখো সমস্যা কবলিত এবং উৎকণ্ঠিত মানুষের দোয়া কে শুনে কে গ্রহণ করে, এমন লোকদের চিত্র এখানে অঙ্কন করা হয়েছে যারা চরমভাবে উৎকণ্ঠিত থাকে, ব্যাকুল থাকে এবং খোদা তালার সামনে তারা ঝুঁকে বিনত হয়। যখন অবস্থা এমন হয়, যখন অন্য কোনো আর উপায় থাকে না, আশ্রয়স্থল থাকে না, মানুষ আল্লাহর সামনে উপস্থিত হয় এবং বলে যে এই পৃথিবীর সকল দ্বার আমার জন্য বন্ধ, হে খোদা তুমি আকাশ এবং পৃথিবীর স্রষ্টা এবং অধিপতি, আধ্যাত্মিক বৃষ্টি তোমারই নিয়ামত, তোমার প্রেরিত রসুলকে গ্রহণ করা এটি তোমার একটি নিয়ামত, কিন্তু এই গ্রহণের পর আমার জন্য ভূমিকা সংকীর্ণ করা হচ্ছে। যে পরীক্ষা আসছে সেই পরীক্ষা তুমি অপসারণ করতে পারো, দূর করতে পারো। সুতরাং এই পরীক্ষা দূর করো। আমরা দেখি যে আজকাল পাকিস্তানে আহমদিরা যে অবস্থার সম্মুখীন, এই যে পরীক্ষা, সেই পরীক্ষাকে যদি এড়াতে হয় তাহলে খোদা তালাকেই নিরাপত্তা স্থল এবং আশ্রয়স্থল জ্ঞান করে বিশুদ্ধ চিত্তে তার সামনে ঝুঁকতে হবে। অন্য কোনোভাবে এই পরিস্থিতি টলতে পারে না। পৃথিবীর অন্যান্য দেশও এখন পরীক্ষার সম্মুখীন। যেমন আজকাল মিশরে আহমদীদেরকে কষ্টের মুখোমুখি হতে হচ্ছে, পরীক্ষায় নিপতিত তারা। এর একটি সমাধান তা হল ব্যাকুল হৃদয়ে উৎকণ্ঠার সাথে খোদার সামনে ঝুঁকতে হবে। খোদা তালা বলেন যে এমন অবস্থা যদি এমন হয় আর এই ব্যাকুল চিত্তের সাথে যদি দোয়া করা হয় তাহলে আমি তা গ্রহণ করি এবং গ্রহণ করব। মানব সৃষ্টির পর খোদা তালা মানুষকে কিন্তু নিঃসঙ্গ অসহায় পরিত্যাগ করেননি, বরং রহমানিয়ত এবং রহিমিয়তের একই সাথে প্রকাশ এবং বিকাশ ঘটছে। খোদার সামনে যদি বিশুদ্ধ চিত্তে এবং কায় মনোবাক্যে মানুষ ঝুঁকে তাহলে আল্লাহ তাআলা বলছেন যে আমি শুধু কষ্ট দূরই করি না, বরং এমন প্রিয়দের আমি পৃথিবীর উত্তরাধিকারী করে থাকি। আহমদীরা যদি পরীক্ষা এবং কঠোরতার সম্মুখীন হয় শুধু এই কারণে হচ্ছে যে খোদার প্রিয়কে আমরা সত্য মানি এবং আল্লাহর নির্দেশে তাকে আমরা গ্রহণ করেছি। অতএব খোদা তালা অবশ্যই শক্তি রাখেন আর এবং তিনি এটি দেখাবেন যে যারা আজকে পৃথিবীর উত্তরাধিকারী সেজে বসে আছে তাদের জায়গায় খোদা তালা তার প্রিয়দেরকে তার উত্তরাধিকারী করবেন। আর পৃথিবীকে এটি অবহিত করবেন যে তোমরা এই দুনিয়ার মানুষকে খোদা হিসাবে বিশ্বাস করে আমার প্রিয়দের জন্য এই পৃথিবীকে সংকীর্ণ করেছ। তো দেখো, আমি ছাড়া অন্য কেউ এই পৃথিবীর মালিক বা অধিপতি নয়, আমি ছাড়া অন্য কেউ উপাস্য নয়। আমি আমার নেক কর্মশীল, সৎকর্মশীল এবং ইবাদতকারী বান্দাদের কিভাবে সাহায্য করি তা দেখো। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন যে আল্লাহ তাআলার কালামে অর্থাৎ কোরআন শরীফে মুস্তর বলতে সেই ব্যাকুল লোকদেরকে বোঝায় যারা পরীক্ষার কারণে কষ্টের ভিতর পড়ে, তাদের কথা বোঝানো হয়নি। আর শাস্তি স্বরূপ যদি কেউ পরেশান থাকে এই আয়াত তাদের জন্য নয়, এই মুস্তর শব্দ তাদের জন্য নয় বা তাদের জন্য ব্যবহৃত হয়নি। নতুবা নূহ, লূত এবং ফেরাউনের জাতির দোয়া এই ব্যাকুলতার সময় গৃহীত হওয়া আবশ্যক ছিল, কিন্তু এমনটি হয়নি। আর খোদাতালা তাদেরকে এই সকল জাতিকে ধ্বংস করেছেন। সুতরাং যে স্থানে আহমদী কষ্টের ভিতর নিপতিত, স্মরণ রাখবেন যে এখন একমাত্র আহমদীরাই পরীক্ষার কারণে ব্যাকুল এবং উৎকণ্ঠিত, তাদের দোয়া গ্রহণ করার আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন। এই দুনিয়ার বা পৃথিবীর অন্য সমস্যায় নিপতিত লোকদের কথা বলা হয়নি, তাদের জন্য সেটি পরীক্ষা নয় বরং সেই শাস্তি তাদের জন্য। সুতরাং উৎকণ্ঠা ঘন পরিস্থিতি সৃষ্টি করুন দোয়ার সময়, তাহলে দেখুন যে খোদা তালা কিভাবে কষ্টকে নিজ অনুগ্রহে দূর করেন। আরেক জায়গায় হযরত মসীহ মওউদ ইসলাম বলেন যে স্মরণ রেখো যে আল্লাহ তালা পরবিমুখ বা আল্লাহ তালা ভ্রক্ষেপহীন, যতক্ষণ পর্যন্ত বিগলিত চিত্তে দোয়া করা না হবে তিনি পরোয়া করেন না। আল্লাহ তালা আমাদেরকে এমন দোয়ার দোয়া করার তৌফিক দিন, যে দোয়া শুধু খোদা তালাকে একমাত্র আশ্রয়স্থল বিশ্বাস করে তার সামনে করা হয়। এরপর আল্লাহ তালা বলেন, আফামাই ইয়াহদি কুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ওয়া মাই ইউরসিলুর রিয়াহ রিয়াহা বুশরাম বাইনা কে তোমাদেরকে স্থল ও জলের অন্ধকার রাশির মাঝে পথ প্রদর্শন করেন এবং কে স্বীয় রহমত বর্ষণের পূর্বে শুভ সংবাদ স্বরূপ বায়ু প্রেরণ করেন? আল্লাহর সাথে কি অন্য কোন মাবুদ আছে? তারা যাকে শরীক করে আল্লাহ তা থেকে বহু ঊর্ধ্বে। এই আয়াতে পুনরায় যেখানে বাহ্যিক বৃষ্টির কথা বলা হয়েছে এবং সমস্যা থেকে পরিত্রাণের কথা বলা হয়েছে, সেখানে আধ্যাত্মিক অন্ধকার রাশির কথাও বলা হয়েছে। খোদার মনোনীত লোকদের আগমনের পূর্বে খোদাকে মান্যকারী এবং অমান্যকারী উভয়ই কিন্তু খোদা থেকে দূরে থাকে মামুর প্রত্যাদিষ্ট হওয়ার পূর্বে, এবং তারা অন্ধকারেই নিপতিত থাকে। তখন আল্লাহ তাআলা যিনি স্বীয় সৃষ্টির কল্যাণ বিধান করে থাকেন নবী প্রেরণের নবী পাঠিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যুদয় তখন ঘটেছে যখন পৃথিবীর অবস্থা এমনই ছিল, যার কথা কোরআন এভাবে উল্লেখ আছে যে লাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর, জলস্থলে বিশৃঙ্খলা ছেয়ে গেছে। যে সকল জাতি খোদা তাআলার সত্তায় বিশ্বাসী ছিল তারাও চরমভাবে বিকৃত হয়, আর যারা খোদার সত্তায় বিশ্বাস করত না তারাও ভয়াবহভাবে বিকৃত এবং পদভ্রষ্ট ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামকে আল্লাহ তাআলা পাঠান এবং প্রেরণ করেন। কোন কোন নেক প্রকৃতির মানুষ তখনও শীতল বাতাসকে অনুভব করেছেন, যেভাবে খ্রিস্টান সন্ন্যাসী সম্পর্কে আছে যে তিনি তার আগমনের বিষয়টি আঁচ করতে পেরেছিলেন। একইভাবে এ যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিষ্ঠাবান দাসের যুগে মুসলমান সহ সব ধর্মের ইমানি অবস্থা চরমভাবে অধঃপতিত হয়, বরং এখন পর্যন্ত একই অবস্থা বিরাজ করছে। তিনি আলাইহিস সালামের প্রেরিত হওয়ার পূর্বে কোন কোন নেক ফিতরত মানুষ কোন সংস্কারকের আগমনের অপেক্ষায় ছিলেন এবং অনুভব করছিলেন যে কেউ আসতে যাচ্ছে, কেননা যুগের বিকৃতি চরম রূপ ধারণ করেছে। কিন্তু তাদের মাঝে এমনও ছিল যারা অনুধাবন করা সত্ত্বেও যখন মুসলিমুল ইসলাম প্রেরিত হওয়ার কথা ঘোষণা করলেন তারা তা অনুভব করেনি। যাই হোক, হযরত মুসলিমুল ইসলাম তার প্রেরিত হওয়ার বিষয়ে তার আগমন সম্পর্কে মানুষকে সম্বোধন করতে গিয়ে বলেন যে হে খোদার বান্দাগণ, আপনারা জানেন যে যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং দীর্ঘকাল বৃষ্টি বর্ষিত হয় না, তখন এর ফলশ্রুতিতে কুয়া শুকিয়ে যায়। সুতরাং যেভাবে জড়জগতে কূপ শুকিয়ে যায়, একইভাবে আসমানি পানি জমিনের পানির ভিতরে একটা উদ্দীপনা সৃষ্টি করে, একইভাবে স্বর্গীয় পানি অর্থাৎ ওয়াহি মানুষের হৃদয়কে চিন্তা চেতনাকে সতেজ করে প্রখর করে। একইভাবে জমি আধ্যাত্মিক পানির সম্মুখীন আমি নিজ দাবি সম্পর্কে বলতে চাই যে আমি যথাসময়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। যখন এ যুগে অনেকেই ইহুদি রীতিনীতি অবলম্বন করেছে, শুধু তাকওয়া এবং পবিত্রতাকে পরিত্যাগ করেন, বরং সে সকল ইহুদির মতো যারা ঈসার যুগে সত্যের শত্রু হয়ে গেছে, তখন এর মোকাবেলা খোদা তাআলা আমার নাম মসিহ রেখেছেন। আমি এই যুগের মানুষকেই শুধু আমাদেরকে ডাকছি না, বরং যুগ স্বয়ং আমাকে হাতছানি দিয়ে ডাকছে। এরপর আল্লাহ তাআলা বলেন, আম্মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু ফামা ইয়ারজুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আইলাহুম্মা আল্লাহ হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কে অথবা কে প্রথম সৃষ্টির উদ্ভব করে, এরপর এর পুনরাবৃত্তি করে, এবং কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী থেকে রিজিক দেয়? আল্লাহর সাথে কি অন্য কোনো মাবুদ আছে? তুমি বলো, যদি সত্যবাদী হও তোমরা প্রমাণ নিয়ে আসো। এই আয়াতগুলো সূরা নামলের সব আয়াতে আল্লাহ তাআলা এটি বলছেন সব জায়গায় এবং সব কথা বলার পর, যে অন্য কোনো উপাস্য আছে কি? যদি থাকে নিয়ে আসো। এই আয়াতে আল্লাহ তাআলা এটি বলছেন, সৃষ্টির কথা বলছেন, যে ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর মতে প্রথম সৃষ্টির অর্থ হল বিভিন্ন জাতির শক্তিশালী হওয়া, ইউঈদু অর্থ হল শক্তিশালী জাতির পতনের পর তাদের ভিতর জীবনের এবং জাগরণের বৈশিষ্ট্য সৃষ্টি হওয়া। যদি তোমরা ভাবো তাহলে দেখবে যে কোনো জাতির উত্থান যদি হয়ে থাকে ঐশী সাহায্যে তা হয়েছে, আর পতনের পর তাদের পুনর্জীবন যদি লক্ষণ তাদের ভিতর সৃষ্টি হয় ঐশী তকদির এবং নিয়মের অধীনেই হয়েছে, নিজেই নিজ থেকেই হয়নি। মুসলমানদের দৃষ্টিও এদিকে নিবদ্ধ করা হয়েছে যে তোমরাও বিজয় লাভ করবে খোদার অনুগ্রহে, কোন উগ্রপন্থী গ্রুপেরও প্রয়োজন নেই, কোন তরবারি জেহাদেরও প্রয়োজন নেই। বিজয় যদি পেতে হয় তাহলে আল্লাহর ফজল এবং অনুগ্রহ আকর্ষণের মাধ্যমেই সম্ভব। এর জন্যই এই জন্যই আল্লাহ তাআলা এই যুগে মসিহ মওউদকে পাঠিয়েছেন, যিনি আমাদেরকে বিজয়ের যেই অস্ত্র আমাদের হাতে ধরিয়েছেন তা খোদার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত, খোদার মদত পুষ্ট যুক্তি এবং প্রমাণ, অন্য কিছু নয়। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে সবকিছু দোয়ার মাধ্যমেই হবে, তাই বিশুদ্ধ চিত্তে তার সামনে ঝোঁকা বিনত হওয়া আবশ্যক। সুতরাং মুসলমান যদি নবজন্মের নবজাগরণের দৃষ্টান্ত দেখতে হয় তাহলে মসিহের সাথে সংশ্লিষ্ট হতে হবে, আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, তরবারি বা সন্ত্রাসের মাধ্যমে নয়। আল্লাহ এই আয়াতে এই কথার পুনরাবৃত্তি হয়েছে যে যেই রিজিকের ব্যবস্থা হচ্ছে আকাশ এবং পৃথিবী থেকে, এটি আসলে খোদা তালাই দেখছেন, সরবরাহ করছেন, তা আল্লাহর দিকে ঝুঁকো, তার কাছে সকল কল্যাণ চাও। আহমদীদের জন্য আবশ্যক এই নীতিকে সবসময় স্মরণ রাখা, খোদার সাহায্য ছাড়া না জাগতিক জীবিকা লাভ হতে পারে না আধ্যাত্মিক রিজিক। কোন কোন আহমদীয় এই মূল শিক্ষাকে ভুলে বসছে, আমি পূর্বেও কয়েকবার বলেছি, আর প্রায়শ এমন ঘটনা ঘটে, তাই আবার বলছি যে এদিকে মনোযোগ দেওয়ার অনেক প্রয়োজন আছে। নামাজের অর্থাৎ নামাজের হেফাজত করুন, নামাজ শর্ত সহকারে পড়ুন। অনেকে যারা আমাকে দোয়ার জন্য বলে তাদের চেহারা থেকে বোঝা যায় যে প্রথাগতভাবে কথার কথা দোয়ার অনুরোধ করছে। তারা তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তুমি নিজে নামাজ পড়ো দোয়া করো, উত্তর হয়ে থাকে তাদের নেতিবাচক, তো এই অবস্থা বড় ভয়াবহ। আমাদের একজনও এমন হওয়া উচিত নয় যে নামাজ পরিত্যাগ করবে। সম্প্রতি এক ঘটনা ঘটেছে, পিতা পুত্র আসে সাক্ষাৎ করতে, পিতা পুত্রের সামনে অভিযোগ করে যে নামাজের প্রতি এর মনোযোগ নেই, কিন্তু ব্যবসা বাণিজ্য খুব ভালো, ব্যবসার দিকে মনোযোগ রয়েছে। ছেলেও ব্যবসার জন্যই দোয়ার অনুরোধ করছিল। আমি তাকে বললাম যে এটি তো খোদার সাথে হাসি ঠাট্টার নামান্তর, তুমি প্রথাগত ভাবে কথা বলছো। প্রথম কথা হলো, হযরত মসীহ মাসলাম বলেছেন যে যারা শুধু ব্যবসা বাণিজ্য এবং দুনিয়ার কীট হিসেবে আমার কাছে দোয়া চায়, তাদের প্রতি আমি এক ধরনের ঘৃণা বোধ করি। দুনিয়ার উন্নতির জন্য দোয়া করা আবশ্যক, দোয়া ছাড়া উন্নতি সম্ভব নয়। কিন্তু শুধু এই বস্তু জগৎ যেন লক্ষ্য না হয়, বরং খোদার অধিকার কে প্রাধান্য দেওয়া উচিত। প্রত্যেক আহমদের এদিকে মনোযোগ দেওয়া চাই, দেওয়া উচিত। ব্যবসা তাকে আমি বলি, ব্যবসা বাণিজ্য যদি তোমার ভালো হয়, এটিও আল্লাহর ফজল। যেই খোদা ব্যবসা সফল, যে খোদা ব্যবসা, খোদা ব্যবসাকে সফল করতে পারেন, সেই খোদা তোমার সেই সচ্ছলতাকে সচ্ছলতাকেও প্রত্যাহার করতে পারেন এবং কৃপার হাত তিনি প্রত্যাহার করতে পারেন। তাই সবসময় খোদার ফজল এবং কৃপা এবং অনুগ্রহকে আকর্ষণের জন্য তার ইবাদতের প্রয়োজন, আর এটি মানব সৃষ্টির সবচেয়ে বড় উদ্দেশ্য। সুতরাং সদা স্মরণ রাখা উচিত যে আমাদের স্রষ্টা এবং মালিকের অধিকার তখনই দেয়া সম্ভব যদি তাকে প্রকৃতপক্ষে আমরা মালিক বা অধিপতি মনে করি এবং তার সামনে ঝুঁকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر